কথাবার্তা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 4 এপ্রিল মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ, আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। বঙ্গবাজারে ভয়াবহ আগুন, ঋণের টাকায় কেনা মাল পুড়ে ছাই, সব হারিয়ে কাঁদছেন। প্রথম আলো। বঙ্গবাজার আগুনে প্রায় 5,500 দোকান পুড়ে গেছে। ইত্তেফাক। মার্কেটটি ঝুঁকিপূর্ণ ছিল, ফায়ার সার্ভিসের ডিজি বাংলাদেশ প্রতিদিন। বঙ্গবাজারে 14 প্লাটুন বিজিবি মোতায়েন, কালের কণ্ঠ। 670 আফ্রিকান নাগরিককে নিয়ে বিপাকে পুলিশ, মানব জমিন। হঠাৎ ইভিএম থেকে সরলেন ইসি, ব্যালটে 300 আসনে ভোট যুগান্তর। কলকাতার শিরোনাম। জিএসটি জট রাজ্যের সংকট, সংবাদ প্রতিদিন। ভারতের অরুণাচলের নতুন নাম দিল চীন, সংবাদ প্রতিদিনের খবর। বিজেপির মুঙ্গের বাহিনীর তাণ্ডব হাওড়ায়, তীব্র আক্রমণে কুণাল ঘোষ, পাল্টা কটাক্ষ বিজেপির। আনন্দবাজার পত্রিকা। হাওড়ার রামনবমীর মিছিলে বন্দুক হাতে থাকা যুবক গ্রেপ্তার, বিহার থেকে। গণশক্তি। শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এর মধ্যে ফায়ার সার্ভিস ভবনে বিক্ষুব্ধ ব্যবসায়ীদের হামলার ঘটনা ঘটেছে, কিভাবে দেখছেন এসব ঘটনা?
আপনাকে ধন্যবাদ। ঢাকার বঙ্গবাজারে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত হৃদয় বিদারক, মর্মস্পর্শী এবং বিরাট রকমের ক্ষয়ক্ষতি হয়ে গেল ব্যবসায়ীদের এই রোজার মাসে এবং ঈদের আগ মুহূর্তে। এই ঘটনায় আমি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর শোক এবং সমবেদনা জানাচ্ছি, তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। একটি কথা বলতে হবে, আমরা এমনও খবর পাচ্ছি যে বহু মানুষ টাকা লোন করে দোকান গড়ে তুলেছিলেন এবং সেই দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তার মানে সেই ব্যক্তির মূলত সেই লোনের টাকা শেষ হয়ে গেছে, এখন কিভাবে সেই লোন পরিশোধ করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এমন অনেক ঘটনা এখানে থাকবে, শোনা যাবে, বের হবে। দুঃখজনক হচ্ছে যে বঙ্গবাজারে প্রায় মাঝে মাঝেই এই ধরনের ঘটনা ঘটে। আজকাল একটু কমেছে, আগে বেশি হতো, কিন্তু এখনো এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। কি কারণে এই ঘটনাগুলো ঘটে তা খুঁজে বের করে প্রতিকার করার ব্যবস্থা করা আমি মনে করি খুব একটা কঠিন কোনো কাজ না, কিন্তু সেই কাজটি হয় না। পাশাপাশি আরেকটি কথা বলতে হবে, আপনি যেটি বললেন ফায়ার সার্ভিসের ভবনে হামলার যে ঘটনা, এই হামলার ঘটনা কতগুলো কারণে ঘটতে পারে। একটি কারণ হতে পারে যে ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে জানালেও হয়তো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ততটা দ্রুত সাড়া দেওয়া হয়নি, এটি একটি ক্ষোভের কারণ হতে পারে। আবার অনেক সময় এমন ঘটনা ঘটে যে যদি এই অগ্নিকাণ্ডের পেছনে কোনো নাশকতামূলক তৎপরতা থেকে থাকে, তাহলে তারা ক্ষুব্ধ ব্যবসায়ীর ছদ্মাবরণে ফায়ার সার্ভিসের উপর হামলা চালাতে পারে, যাতে তারা সময় মতো সেখানে গিয়ে না পৌঁছায় এবং যদি তারা নাশকতায় জড়িত থাকে তাহলে এই নাশকতার যে ভয়ঙ্কর সর্বনাশা ক্ষতি, সেই ক্ষতিটা ভালোভাবে হয়ে যেতে পারে। এটি হলো ষড়যন্ত্রমূলক একটি ব্যাপার, যদি থেকে থাকে তাহলে এমন হতে পারে। তো যাই হোক, আমরা আশা করব যে এর সুষ্ঠু তদন্ত হবে এবং কি কারণে অগ্নিকাণ্ড ঘটলো তা যেমন খুঁজে বের করা হবে, তেমনি যারা ক্ষতিগ্রস্ত হলো তাদেরকে একটু পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা সেদিকে সরকার বা সংশ্লিষ্ট ব্যক্তিরা নজর দিতে পারে, আমরা সে আশাও করব। আর এই ধরনের ঘটনা বন্ধ করা যায় কিভাবে সেটি খুঁজে বের করার চেষ্টা একান্ত জরুরি।
জনাব সিরাজুল ইসলাম, এবার আন্তর্জাতিক অঙ্গনের একটি খবরের দিকে দৃষ্টি দেব। আমেরিকার সঙ্গে মৈত্রী ভেঙে রাশিয়া থেকে তেল কিনছে জাপান, ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে, কি বলবেন আপনি?
জি, রাশিয়া থেকে জাপান তেল কেনার ঘোষণা দিয়েছে। এই তেল যে কিনবে সেটি আমেরিকা এবং তার ইউরোপীয় মিত্ররা মূলত রাশিয়ার তেলের সর্বোচ্চ যে দাম ঠিক করেছিল সেই দাম ডিঙিয়ে, অর্থাৎ বেশি দামে জাপান রাশিয়া থেকে তেল কিনবে। জাপান নিজেও G7 এর সদস্য। এই G7 রাশিয়ার তেলের মূল্য ঠিক করে দেওয়ার বিষয়টি অনুমোদন দিয়েছিল এবং G7 এর সমস্ত সদস্য এই বিষয়টি মেনে চলতে বাধ্য। এক ধরনের বাধ্যবাধকতা আছে, যেহেতু একটি চুক্তি হয়েছে, একটি সিদ্ধান্ত হয়েছে জোটের আওতায়। কিন্তু জাপান এখন সেই চুক্তি, সেই সিদ্ধান্ত লঙ্ঘন করে রাশিয়া থেকে তেল নিতে চাইছে বা তেল নেওয়ার চেষ্টা করছে এবং এ ব্যাপারে আমেরিকারও সম্মতি রয়েছে। এটি তখনই ঘটছে যখন জাপান আর তার তেলের চাহিদা পূরণ করার বিকল্প কোনো ব্যবস্থা পাচ্ছে। একথা পরিষ্কার যে যখন রাশিয়া থেকে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জাপান তেল কিনতে চাইছে, তাহলে তেলের ক্রাইসিসটা কত বেশি সেটা বোঝা যায়। পাশাপাশি আরেকটি বিষয় নতুন করে ভাবনায় নিতে হবে। রোববার রাশিয়া, সৌদি আরব থেকে শুরু করে আরব বেশ কয়েকটি দেশ যারা ওপেক প্লাসের সদস্য, তারা নতুন করে তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে। নতুন করে যে ঘোষণা এসেছে তাতে প্রতিদিন 16 লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে এসব দেশ। আর এর আগে রাশিয়া এবং অন্যান্য দেশ যে ঘোষণা দিয়েছিল তাতে 2-3 দফায় মোট পাট আগামী মে মাস থেকে আন্তর্জাতিক বাজারে প্রতিদিন 36,70,000 ব্যারেল তেল কম সরবরাহ করা হবে। তার মানে এই বিপুল পরিমাণ তেল আন্তর্জাতিক বাজারে ঘাটতি হয়ে যাবে, শর্টেজ পড়বে, কম পড়বে, তখন অন্যান্য দেশগুলোর ভেতরে কিন্তু কাড়াকাড়ি লেগে যাবে তেলে। সেক্ষেত্রে এই মুহূর্তে যদি জাপান রাশিয়ার কাছ থেকে তেলের চুক্তি করতে পারে তেল কেনার ব্যাপারে, তাহলে সেটা হবে জাপানের জন্য মন্দের ভালো। এখানে একটা কথা বলতে হবে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে আমেরিকা এবং ইউরোপীয় মিত্ররা মিলে রাশিয়ার বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে, সেই চেষ্টা যে ব্যর্থ হয়েছে এবং তাদের নিষেধাজ্ঞা কার্যক্রম যে বেশিরভাগ ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে হিতে বিপরীত হয় এবং বিশ্ব অর্থনীতির জন্য মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে, এই যে তেলের উৎপাদন কমানো, জাপান রাশিয়া থেকে তেল নেবে এই সিদ্ধান্ত সবকিছু পরিষ্কার করে দিচ্ছে, প্রমাণ করে দিচ্ছে। অতএব আমি মনে করি আমেরিকার এখনো বোঝা উচিত যে কথায় কথায় বিশ্বের যে কোনো দেশের উপরে নিষেধাজ্ঞা দেওয়া বন্ধ করা উচিত।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব কাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। জিএসটি জট, রাজ্যের সংকট, সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী তার বাজেটে খাদ্য ভর্তুকি, 100 দিনের কাজের প্রকল্প, সারের ভর্তুকি, মিড ডে মিল ইত্যাদি খাতে বরাদ্দ গত বছরের তুলনায় ছাঁটাই করেছেন। তার কোপ পড়েছে বাংলার জন্য বরাদ্দের ক্ষেত্রে। এর পেছনে যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে তা কি অজানা বিষয়? বিক্রয়কর সংগ্রহের সাংবিধানিক অধিকার ছেড়ে দেয়া যে রাজ্যগুলির একটি বড় ভুল ছিল সেটা সম্প্রতি জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিএসটি ব্যবস্থা চালু হওয়ার পর রাজ্যগুলোর আয়ে এক চূড়ান্ত সংকট তৈরি হয়েছে। এই মুহূর্তে এই সংকটে সবচেয়ে বেশি জর্জরিত বাংলা। জিএসটি ব্যবস্থা প্রবর্তনের সময় কেন্দ্র রাজ্যগুলিকে বলেছিল পরোক্ষ কর বার্ষিক 14% করে বাড়বে, ধরে নিয়ে সবাইকে 5 বছর ক্ষতিপূরণ দেয়া হবে। কিন্তু সেই ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রেও নানা টালবাহনা দেখাচ্ছে কেন্দ্র। ফের টার্গেট অরুণাচল। 11টি জায়গায় চীনা নামকরণ বেইজিংয়ের নজর রাখছে ভারত, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। ফের অরুণাচলে চীনা আগ্রাসন। অরুণাচল প্রদেশের বেশ কিছু অঞ্চলের চীনা নাম প্রকাশ করল বেইজিং। তৃতীয় দফার এই নামকরণে 11টি অঞ্চলের নাম চীনা, তিব্বতী এবং পিনইন অক্ষরে প্রকাশ করা হয়েছে। এর আগেও 2 দফায় অরুণাচলের একাধিক জায়গার চীনা নামকরণ করেছিল বেইজিং, যার বিরুদ্ধে সরব হয়েছিল ভারত। এবারও বিদেশ মন্ত্রকের টুইটে বলা হয়েছে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। আগেও এই কাজ করায় বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে নয়াদিল্লির। ফের একই কাণ্ড প্রকাশ্যে এল। এবারও চীনা আগ্রাসনের উত্তর দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। যদিও গ্লোবাল টাইমস দাবি করেছে বেইজিংয়ের এই পদক্ষেপ বৈধ, যা চীনের সার্বভৌম অধিকারের মধ্যেই পড়ে। হাওড়ার রামনবমীর মিছিলে বন্দুক হাতে থাকা যুবক গ্রেপ্তার বিহার থেকে। গণশক্তি পত্রিকার এ খবরে লেখা হয়েছে, বিহারের মুঙ্গের থেকে গ্রেপ্তার শিবপুরের রামনবমীর মিছিলে অংশ নেয় ১৯ বছর বয়সী এক যুবক। ধৃত যুবকের নাম সুমিত সাউ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি ভিডিওতে সুমিতকে বন্দুক হাতে দেখা গেছে। তারা আরও জানিয়েছে যে গ্রেপ্তার হওয়ার পর হাতে বন্দুক নিয়ে মিছিলে অংশ নেওয়ার কথা ওই যুবক স্বীকার করেছে। এদিকে সুমিত সাউয়ের গ্রেপ্তারের ঘটনা ঘিরে রাজনৈতিক চাপান উতর শুরু হয়েছে। তৃণমূলের দাবি, বিজেপি মুঙ্গের বাহিনী এনে বাংলায় অশান্তি পাকিয়েছে। বিজেপির পাল্টা দাবি, ধৃত তৃণমূলেরই লোক। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।